হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমরা এবারও চলে এসেছি মাদ্রিদের প্রিমিয়ার মাদ্রিদ ইস দ্য অফিসিয়াল পডকাস্ট 92.48 সিজন 21 অ্যান্ড এপিসোড নাম্বার 13। আমাদের সাথে আজকে আছেন মাদ্রিদ বেতারের কোড এডিটর মেহেদি হাসান প্রাঙ্গন ভাই, এবং আমাদের প্রিমিয়ার মাদ্রিদ ইস দ্য অফিসিয়াল কমিউনিটির মেম্বার সাকিব মাহমুদ, আহমেদ আবদুল্লাহ রিফাত এবং আমি রুমি মিনহাজ। সো আমরা আজকে ডিসকাস করব, আমাদের একটু করে ডিসকাস করব আগের ম্যাচ নিয়ে, যেটা বরুশিয়া মনসেন গ্ল্যাডবাখের সাথে ছিল, এবং কিছু প্লেয়ারের প্লেইং টাইম, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো, এবং আজকের যে ডার্বি ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেটা নিয়েও কথা বলবো। সো সবাই আশা করি ভালো আছেন। প্রথমেই যাই প্রাঙ্গন ভাইয়ের কাছে, যে মোশেন গ্ল্যাডবাখের সাথে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কেমন ছিল সেটা সেটা তো আমাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ ছিল মোটামুটি, এটা ম্যাচের আগে তো বলেই দিছিল যে এটা ফাইনাল ম্যাচের মতো খেলা হবে, এবং
হুম হুম
জিতলে চলে যাবে, হারলে শাখতারের ম্যাচের, ড্র করলে শাখতারের ম্যাচের উপর ডিপেন্ড করবে এরকম। কিন্তু রিয়াল মাদ্রিদ তো জিতছে, বেনজেমার 2টা গোল ছিল। তো ওভারঅল রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কেমন দেখলেন?
এই ম্যাচটা আসলে দেখো, আমি বিভিন্ন পডকাস্টে বিভিন্ন সময় একটা কথা বলি যে রিয়াল মাদ্রিদ স্টেটমেন্ট দিতে পারে না বা মেসেজ দিতে পারে না রাইভালদের বা ইভেন মিডিয়াকে বিভিন্ন ম্যাচে, বাট এই ম্যাচটা আমার মনে হয় রিয়াল মাদ্রিদ একটা মেসেজ দিতে সমর্থ হয়েছিল। এটার কারণ হচ্ছে, যেমন টানেল থেকে যখন প্লেয়াররা বের হচ্ছে, তখন রিয়াল মাদ্রিদদের যেই মানে প্লেয়ারদের ফেসটা আমি যে রকম দেখেছি, এবং বরুশিয়া মনচেনগ্লাদবাখের প্লেয়াররা দেখতেছিল যে ফ্লোরেন্তিনো পেরেস প্রেসিডেন্ট এসে গ্রুপ পর্বের একটা ম্যাচে বের হওয়ার জন্য প্লেয়ারদের সবার সাথে হ্যান্ডশেক করতেছে, সবার সাথে থামস আপ দিচ্ছে, ইয়ে করতেছে, তো এটা দেখে আমি কিন্তু মানে তখনই আবার বরুশিয়া মনচেনগ্লাদবাখের প্লেয়ার গুলার ফেস দেখলাম, ওরা তখনই লাইক 50% ডান এন্ড ডাস্টেড ছিল ওইখানে, দে নিউ সামথিং ওয়াজ, সামথিং ব্যাড ওয়াজ কামিং ফ্রম দেম।
হুম হুম
ওই জিনিসটা লাইক কমপ্লিট করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচে, তাদের ট্যাকটিক্স যেভাবে এক্সিকিউট করেছে। জিদান যে জিনিসটার কথা বলে, এই টিমের মধ্যে ট্যালেন্ট বা ট্যাকটিক্স বোঝে না জানে না এরকম কোনো বিষয় নেই, বিষয় যেটা হচ্ছে আমরা ম্যাচে 90 মিনিট সেম ইন্টেন্সিটিটা ধরে রাখতে পারি না। যেমন
এক্স্যাক্টলি
গত সিজনে পিএসজির সাথে ম্যান সিটির সাথে দেখা গেছে যে আমরা 10 মিনিটের ল্যাপসের জন্য ম্যাচ ছেড়ে গেছি, ম্যাচ ড্র করে ফেলছি এগিয়ে থেকে। সো এই জিনিসটা আমরা দেখি নেই মনচেন গ্ল্যাডবাখের সাথে, এইটাই আমার মনে হয় ওই ম্যাচ থেকে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে ছিল। জিদান একটা কথা বারবার বলে যে আমার যদি এই টিমটা ফুল ফিট থাকে, রিয়াল মাদ্রিদ ইজ এ ভেরি ডিফিকাল্ট টিম টু বিট, এবং শুধু ফুল ফিটই না, অ্যাকচুয়ালি এই টিম যদি ফুল ফিট থাকার পর, ফুল ফিট নাও থাকে, যেমন গত ম্যাচে তো ফুল ফিট ছিল না, ফুল ফিট নাও থেকে যদি জাস্ট 90 মিনিট তাদের 100% ইন্টেন্সিটিটা ধরে রাখতে পারে, কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে, আমার মনে হয় দেন রিয়াল মাদ্রিদ ইজ এ ডিফিকাল্ট টিম টু বিট এগেনস্ট লাইক এনি টিম, বায়ার্ন মিউনিখ অর হুয়েভার। কিন্তু এই কাজটা বরুশিয়া মনচেন গ্ল্যাডবাখের সাথে রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে করতে পেরেছে, এবং ওইটার জন্য আমার মনে হয় রেজাল্ট আমাদের পক্ষে গিয়েছে।
গ্রেট। আচ্ছা সাকিব মাহমুদ, লাস্ট ম্যাচে আমাদের টিমে রামোস ব্যাক করছে, সাথে কারভাল আসছে, যেখানে লুকাস ভাস্কুয়েজ আমাদের ব্যাকআপ দিচ্ছিল। তো এর এখন একই সাথে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি কারভাল তো এর আগেও এক ম্যাচে খেলছে ভিলারিয়ালের সাথে, সেটাও ড্র, নীল নীল ছিল, সরি 1-0 ছিল। তো তাদের ক্লিনশিট ছিল রিয়াল মাদ্রিদের। রামোস আসার পরে কি ডিফেন্সটা আরো শক্ত হয়েছে বলে মনে হয়েছে?
আচ্ছা, সার্জিও র‍্যামোস সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য ক্যাপ্টেন। র‍্যামোস যখন থাকে না তখন আমরা দেখতে পারি যে ভারান ভারান যে আর কি র‍্যামোসের সাথে যে ডুয়োটা করতেছে, র‍্যামোস না থাকার কারণে ভারান অথবা ভারান প্লাস মিলিটা অথবা ভারান প্লাস নাচো আর কি যখন হয়, তো একটা গ্যাপ দেখা যায় যে লিডারশিপ যেটা যে ডিফেন্স থেকে, মানে র‍্যামোস যেরকম করে, লাস্ট এল ক্লাসিকোর একটা উদাহরণ আমি দিব, যে ওই যে সে যে ম্যান মার্ক করতেছিল প্লাস আবার দুই দিক থেকে দুই ডিফেন্স সরা দিচ্ছিল, যে মানে যে ইয়েটা করতেছে সে যে তুমি এদিকে যাও তুমি এদিকে যাও, মানে এই ব্যাপারটা আর কি শুধু মানে র্যামোসি আর কি পারে, মানে আমাদের বারান অথবা অন্য কারোর মধ্যে এই লিডারশিপটা আর কি মিসিং। সো র্যামোস থাকার কারণে ডেফিনেটলি ডিফেন্স অনেক বেশি স্ট্রং হয়ে মানে হচ্ছে এখন। আর কার্ভাহালের ব্যাপারে যেটা বলতে হয় যে কার্ভাহাল ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল প্লেয়ার ইন আওয়ার টিম। সে মানে ইঞ্জুরি থেকে ব্যাক করার পর এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেনি, সে মানে রিসেন্টলি ব্যাক করছে। তাকে লাস্ট ম্যাচে মনশনক্লাডবার্গের সাথে ইনক্লুড করা হয়েছিল স্কোয়াডে, অনেকে আর কি চিন্তা করছিল যে সে স্টার্ট করতে পারে, তবে ফাইনালি আর কি দেখা যায় লুকাস ভাসকেস স্টার্ট করছে। এগেইন সে অনলি একটা আই থিঙ্ক ট্রেনিং সেশন আর কি জয়েন করছিল, তাই না? আই থিঙ্ক একটা ট্রেনিং সেশন। এই ম্যাচেও সে স্টার্ট করবে কিনা এটা মোটামুটি বলতে পারতেছি না ঠিক, তাকে স্টার্ট করানো হবে কিনা, এই কারণে স্কোয়াড কি দিয়ে দিছে?
হ্যাঁ, স্কোয়াড দিয়ে দিয়েছে, একটু আই গেস একটু পরে আমরা দেখতে পাবো সেটা।
ওকে, আচ্ছা, আমরা আবার একটু প্রাঙ্গণ ভাইয়ের কাছে যাই। যে ক্যাসিমিরো পারফরম্যান্স কেমন লাগছে? যে আমরা দেখছি যে ক্যাসিমিরোর পাসিং গ্রাফ বেশ খারাপের দিকে, প্লাস সে তো এমনিতেও ভালো বল ডিস্ট্রিবিউটর না, আবার তার প্রেজেন্সটা ডিফেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে কি মনশেনগ্লাডবাখের সাথে ক্যাসিমিরো পারফরমেন্স কেমন দেখলেন, আর পরবর্তীতে আসলে ক্যাসিমিরোকে ইনক্লুড করাটা কিভাবে, তাকে ইনক্লুড করা উচিত, যে কোন কোন ম্যাচগুলোতে খেলানো উচিত? বা
জিদানের স্টাবর্ননেস, বা আমি সব মানে ওর মানে বাংলায় আমরা এটাকে ঘাউরামি বলি, ইংলিশে স্টাবর্ননেস বলি, আমি এটাকে এভাবে দেখি না কখনো। আমি যেভাবে দেখি যে ও সব সময় পারসিস্ট করে, আই উড সে পারসিস্টেন্স, ও ওর মানে ওল্ড গার্ডের প্লেয়ার গুলোর মধ্যে যত জনের পসিবল ও চায় ওদেরকে খেলায় খেলায় হচ্ছে ওদের ফর্ম রিকভার করতে, যেটা হচ্ছে ইসকোকে দিয়ে পসিবল হয়নি, যেটা মার্সেলোকে দিয়ে পসিবল হয়নি। দে আর নো লঙ্গার ফিট এনাফ টু প্লে ফর দ্য রিয়াল মাদ্রিদ ফার্স্ট ইলেভেন। কাসিমিরোর অ্যাটলিস্ট ফিটনেসটা আছে। এখন ওর পারফরমেন্সের প্রসঙ্গে যদি আসি, আমি কিছুদিন আগে অন্য আরেকটা মানে ডিসকাশনে একটা জিনিস খুব চমৎকার একটা জিনিস শুনি কাসিমিরোর ব্যাপারে, যে কাসিমিরো হচ্ছে বেসিক্যালি ও একটা 90s আমলের শেষ দিকের ফুটবলার বা 2000 এর শুরুর দিকের আমলের ফুটবলার, যে হচ্ছে আমাদের টাইমটায় আটকে গেছে। কারণ ওই সময় কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারদের একমাত্র কাজ ছিল হচ্ছে লেগ ক্রাশিংস বা অ্যাঙ্কেল ক্রাশিংস ট্যাকেল করা, ওদের এই বল প্লেয়িং পজিশনাল ফুটবল হয়ে গেটে পজিশন এগুলার কিছুতেই কম্পিট করা ডিফেন্সিভ মিডফিল্ডারদের কাজ ছিল না। আস্তে আস্তে ম্যাকেলেলে আসার পর ম্যাকেলেলের হাত ধরে ডিফেন্সিভ মিডফিল্ডারদের রোলটা চেঞ্জ হওয়া শুরু করছে। এরপর জাভি আলোনসো ছিলেন বার্সার, বুস্কেটস ছিল, শোয়াইনস্টাইগার ছিলেন বায়ার্নের, অন্যান্য আরো অনেক ডিফেন্সিভ মিডফিল্ডার, এখন কান্টে চমৎকার একজন ডিস্ট্রিবিউটার, এবং কান্টেকে তো যেমন মডরিচের মতো প্রেস করা যায় না। সো এই ধরনের ফুটবলার আস্তে আস্তে ইভলভ করা শুরু করেছেন। কিন্তু কাসিমিরো, কিন্তু কাসিমিরোর খেলাটা দুই রকম। এক হচ্ছে ও ওর একটা ডিফেন্সিভ ডিউটি আছে, এই ডিফেন্সিভ ডিউটিটাই যদি ও দলকে খুব ভালো করে কন্ট্রিবিউট করতে পারে, ইটস ওয়েলকাম। বাট ওর অফেন্সিভ যে এই লায়াবিলিটিটা, সে এটা যদি তার ডিফেন্সিভ ডিউটিতে সে যতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা থেকে বড় হয়ে যায়, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সমস্যা তৈরি হয়। মুনচেন গ্ল্যাডব্যাক ম্যাচে আমি কাসিমিরোকে এমন কিছু করতে দেখি নেই, আই থিঙ্ক অ্যাপার্ট ফ্রম দি পাস হি গেভ টু লুকাস ভাসকেস বিফোর রিয়াল মাদ্রিদ ফার্স্ট গোল, ওইটা ছাড়া আমি কাসিমিরোর আর খুব খুব সিগনিফিকেন্ট এই মুহূর্তে মনে পড়তেছে না যে ম্যাচে আমি মোমেন্ট দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস হচ্ছে যে আমরা ম্যাচ শেষে বলি যে আচ্ছা বেনজেমা নিচে নেমে আসছে বা ভিনিসিয়াস পর্যাপ্ত পরিমাণে মানে পজিশন নিতে পারে নাই, পাস দিতে পারে নাই। সো একটা অ্যাটাকিং মুভ কিন্তু ভিনিসিয়াসকে দিয়ে বেনজেমাকে দিয়ে শুরু হয় না, এটা আর অনেক পিছন থেকে শুরু হয়। সো কাসেমিরোর একটা স্প্লিট সেকেন্ডের, হাফ সেকেন্ডের টাচের মিস্টেকের কারণে বা হাফ সেকেন্ডের একটা টাচে, ওর যেমন ওর বল কন্ট্রোল করতে 3-4 টাচ লাগে আন্ডার প্রেশার, ওইটা হয়তো একটা বল প্লেয়িং মিডফিল্ডার একটা টাচে জিনিসটা করে দেয়। সো ওই একটা স্প্লিট সেকেন্ডের জন্য হয়তো আমাদের টিমের গোটা যে স্ট্রাকচার আছে ওইটা এমন ভাবে চেঞ্জ করতে হয় যেটার জন্য আর একটা অ্যাটাকিং মুভ তৈরি করা যায় না। সো মানে অ্যাজ মাচ অ্যাজ আই এম স্টিল এ বিগ ফ্যান অফ কাসিমিরো, এটা হয়তো আমার কথা শুনে বোঝা যায় না, আমি যে কোনো পডকাস্টে আই স্ল্যান্ডার হিম আ লট নাও ইট ইজ, কিন্তু স্টিল কাসিমিরোর একটা ইউজিবিলিটি আছে। হি স্টিল লাইক ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে যদি ডিফেন্সিভ ওয়ার্ক রেটের কথা বলি, হি স্টিল লাইক হ্যান্ডস ডাউন ওয়ার্ল্ড এর বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। যদি শুধু ডিফেন্সিভ ওয়ার্ক এর কথা বলি, বল প্লেইং এবিলিটিটাকে যদি আমি কমপ্লিটলি ইগনোর করি, তাহলে কাসিমিরোর ধারে কাছে ওর মানে ওর হেমিসফেয়ারই কেউ নাই ওর মানে ডিফেন্সিভ ওয়ার্ক এত ভালো। কিন্তু that's not good enough. Unfortunately, in 2020, that's not good enough in a team like Real Madrid, jekhane manager ekta fixed mane scheme e team ke khelate chaacche, oi scheme tar jonno খুব একটা পারফেক্ট না কাসেমিরো। তো এটা আসলে রিয়াল মাদ্রিদ কিভাবে ডিল করে, জিদান কতদিন এই জিনিসটা টেনে নিয়ে যান, যে কতদিন কাসেমিরোকে নিয়ে তিনি পারসিস্ট করার পর আসলে বুঝতে পারবেন যে নো হিজ নট সার্ভিং দ্য টিম অফেন্সিভলি এনিমোর, ওইটা আসলে দেখার বিষয়।
ওকে আচ্ছা, আমরা রিফাতের কাছে যাই। আমাদের ভিনিসিয়াস আর মেন্ডির মধ্যকার কেমিস্ট্রি নিয়ে কি মনে হয়, যে ভিনিসিয়াস মুনশেন গ্লাডবাখের সাথে কেমন খেলছে, আবার মেন্ডি খারাপ খেলে নাই কিন্তু খুব যে ভালো খেলছে এমনও তো না, সে বেশ কয়েকটা মিস পাস দিছে যেগুলোর থেকে গোল হতে পারত। সো সেক্ষেত্রে আসলে তোমার কি মনে হয়?
আচ্ছা, টিপিক্যাল উইঙ্গার এবং মানে ফুলব্যাকদের সাথে মাদ্রিদের উইঙ্গার এবং ফুলব্যাকদের একটু ডিফারেন্স কিন্তু থাকে, সেটা হচ্ছে মাদ্রিদের উইঙ্গার যে হবে তাকে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফার্স্ট খুবই মানে খুবই ফাস্ট ডিসিশন মেকিং করার অ্যাবিলিটি থাকতে হবে, অ্যান্ড সেকেন্ডলি হি হ্যাজ টু হ্যাভ দ্য টেন্ডেন্সি অফ কাটিং ইনসাইড, তার অ্যাটলিস্ট স্কোরিং করার একটা টেন্ডেন্সি কিন্তু শো করতে হবে। ভিনিসিয়াসের ক্ষেত্রে আমি এর আগে লাইভে বলেছিলাম যেটা, ওর মধ্যে এই টেন্ডেন্সিটা আমি খুব মিস করি, যে মানে কাট করে কাটিং করে ভিতরে ঢুকবে, অ্যাটলিস্ট এইটুকু মানে গোল করতে না পারুক অ্যাটলিস্ট এইটুকু ট্রাই করুক যে যদি ড্রিবল করে ভিতরের দিকে ঢোকা যায়, অ্যাটলিস্ট যদি বক্সের আশেপাশে একটা ফ্রিকিক আদায় করা যায় বা বক্সে ঢুকে যদি একটা পেনাল্টি আদায় করা যায়, নো সে কনসিস্টেন্টলি হচ্ছে সাইড লাইন ধরে রান নেওয়ার চেষ্টা করে, রাইট মানে কর্নারে গিয়ে সে বলটা লুজ করে, অ্যান্ড মানে এই একটা বিষয় আমি আসলে খুবই বিরক্ত হই ভিনিসিয়াসের উপরে। অ্যান্ড মানে ইউজ সে লাস্ট ম্যাচেও বেশ কয়েকবার এই সেম কাজটাই করেছে, যেটা আমি মানে খুবই অপছন্দ করি। অ্যান্ড সেকেন্ডলি আপনি একটা যে কথাটা বললেন যে কেমিস্ট্রির বিষয়টা, ওয়েল আমরা হচ্ছে বেশ ট্র্যাডিশনালি অনেকদিন থেকে দেখে আসছি যে মাদ্রিদের মানে উইঙ্গার এবং ফুলব্যাকদের মধ্যে একটা খুব সুন্দর কেমিস্ট্রি কাজ করে, যে উইঙ্গাররা যখন কাটিং করে ভিতরে ঢোকে তখন হচ্ছে উইং এর কাজটা পুরোপুরি সামাল দেয় হচ্ছে ফুলব্যাকরা। সো এই ক্ষেত্রে হচ্ছে মাদ্রিদের ফুলব্যাকদের কিন্তু অ্যাটাকিং মেন্টাল মানে অ্যাটাকিং সেন্স বলেন বা হচ্ছে ক্রসিং অ্যাবিলিটি বলেন দুইটাই, সবচেয়ে বড় কথা হচ্ছে টেনশন মেকিংটা, যে কোন সময় আমি অফেন্সে যাবো কোন সময় আমি ডিফেন্স কভার করবো, এই মানে সেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি মেন্ডির ক্ষেত্রে দেখবেন যে প্রায়শই দেখা যায় যে সে অ্যাটাকে যখন উঠে মানে ওঠার পরে হচ্ছে সে কোনো সেন্স খুঁজে পায় না, হি বিকামস ক্লুলেস যে আমি এরপর পাসটা কাকে দিব বা ক্রস কাকে করবো। অ্যান্ড সেকেন্ডলি মাঝে মধ্যে হচ্ছে মানে ওর মিস পাসের কারণে দেখা যায় অনেক অ্যাটাক উইং থেকে সেন্টারে আসলে হয়তো একটা কিছু হতে পারতো বাট মানে নিপসি না পার্ট, আর তারপরে হচ্ছে যখন ডিফেন্সে আসে ও মাঝে মধ্যে ইভেন লাস্ট ম্যাচেও হচ্ছে বেশ কয়েকবার এমন ভাবে ডিসপজেস হয়েছে যে এসব জায়গাতে অ্যাকচুয়ালি খুবই ইট কুড বি ডেঞ্জারাস। মনশেন গ্লাডবাখের মানে রিয়াল মাদ্রিদ যতটুকু ভালো খেলেছে আমরা খুবই খুশি রেজাল্ট নিয়ে, বাট ইউ হ্যাভ টু রিমাইন্ড ওইটা কিন্তু মনশেন গ্লাডবাখের একটা অফ ডে ছিল, মানে মনশেন গ্লাডবাখ বিশেষ করে হচ্ছে আরে আমার মনে পড়ছে না মা একজন দেশামের ছেলে ও হচ্ছে একটা বেশ কয়েকবার মিস্টেক করেছে এবং এই কেমিস্ট্রিটা আমার মনে হয় না একদিন আর কখনো ইম্প্রুভ করবে, কারণ ভিনিসিয়াস বা মেন্ডি দুজনেরই গেম বিটিং অ্যাবিলিটি আমার মতে যথেষ্ট খারাপ, মাদ্রিদ স্ট্যান্ডার্ড তো ডেফিনেটলি না।
ওইভাবে ধরে নিয়ে কিছুটা লাগতো, ফেভার লাগবেই যে কোনো টিমের। সো ওকে আমরা সাকিবের কাছে যাই, শুরু করি। হ্যাঁ শিওর, আচ্ছা তাহলে আমরা ম্যাচ স্কোয়াড নিয়ে শুরু করি। ওকে সাকিব, আমরা দেখতেছি আবারও মদ্রিচকে স্টার্ট করাচ্ছে জিদান, সো এটা সম্ভবত মদ্রিচের আট নম্বর অষ্টম ম্যাচ হবে যেটা সে স্টার্ট করতেছে। সো আবার মদ্রিচ কিন্তু একটা রিপোর্ট আসছিল যে মদ্রিচ জিদানকে ওয়ার্নিং দিছিল, লাইক তাকে যেন বেশ কয়েকটা ম্যাচ টানা স্টার্ট করায় যাতে সে রিদম ফিরে পায় এরকম। তো এটা আমরা মডরিচের প্রায় প্রাইম পারফরমেন্সই দেখতেছি আবারও। সো এটা কি আসলে মডরিচকে ড্রেন আউট করে দিতে পারে, যেহেতু সিজন এখনো অনেক লম্বা, আরো 25 ম্যাচ আছে?
মডরিচের আসলে এজ অনুযায়ী ও যে পারফরমেন্সটা দিচ্ছে মানে টোটালি আনবিলিভেবল। আর আসলে আমাদের হাতে কোনো অপশন নাই, আমরা যে মডরিচকে যে রেস্ট দেবো মাঝে মধ্যে, অন্য কাউকে যে খেলাবো, আমাদের মানে যে পরিমাণে ইনজুরি প্রবলেমটা দেখা দিছে, আপনার ফেডে ভালভার্ডে ইনজুর্ড, রিসেন্টলি হয়তো ব্যাক করছে সে ট্রেনিং এ, অডেগার্ড ইনজুর্ড, তারপর হচ্ছে মানে মোটামুটি সবাই আর কি একটা ইনজুরির মধ্যে পড়ছে। আরেকটা নিউজ দেখলাম, শুধুমাত্র আমাদের স্কোয়াডে আই থিংক মডরিচ একমাত্র যে এখন পর্যন্ত কোনো ইনজুরি ফেস করেনি। সো মানে মোটামুটি একটা বাধ্যবাধকতার মধ্যেই আর কি মডরিচকে খেলানো হয়েছে কয়েকটা ম্যাচ, কারণ যেহেতু আমাদের হাতে অপশন ছিল না এবং সে অনেক ভালো একটা আউটকাম দিছে আমাদেরকে। তো এই কারণে হয়তো জিদান আর একটু মানে কন্টিনিউ করতে চাচ্ছে, যে দেখা যাক সে কতগুলো ম্যাচ আমাদেরকে এইভাবে সাপোর্ট দিতে পারে। আর লাস্ট ম্যাচের কথা যদি বলতে হয়, লাস্ট ম্যাচে মডরিচ যে পারফরমেন্স দিছে মানে ইট ওয়াজ লাইক দ্য প্রাইম লুকা মডরিচ। সে যখন আর কি মানে ম্যাচের মধ্যে আমরা মানে অ্যাজ এ স্পেক্টেটর আমাদের যেরকম এক্সপেকটেশন থাকে যে এই পজিশনের আমার প্লেয়ারটা আমাকে এখান থেকে এরকম একটা আউটকাম দিবে, সে সেই আউটকামটা আমরা মডরিচের কাছ থেকে পাইছি প্রপারলি, মানে রিগার্ডলেস অফ হিজ এজ। সো ইট ইজ আ রিয়েলি বিগ থিং।
আচ্ছা, আমরা রিফাতের কাছে যাই একবার, যে ক্রুসের পারফরমেন্স নিয়ে কি মনে হয়? যে অবশ্য একটা ফানি ব্যাপার হলো, ক্রুস সম্ভবত মোনশেনগ্লাডবাখের সাথে একটাই পাস মিস করছে এবং সেটা ভিনিসিয়াসের কারণে। তো ওইটা ওইটা যদি বাদ দেই, তাহলে ক্রুসের পারফরমেন্স নিয়ে কি মনে হয়?
আচ্ছা, মানে ক্রুসের পারফরমেন্স নিয়ে, অ্যাকচুয়ালি ক্রুসের একটু স্টাইলটা নিয়ে কিছু বলা লাগে। সেটা হচ্ছে ক্রুস হচ্ছে বেসিক্যালি মানে রোলটা সে হচ্ছে একটা হোল্ডিং মিডফিল্ডার, এবং মানে ওর কাজটা হচ্ছে খেলার পুরো রিদমটাকে কন্ট্রোল করা। এখন এই রকম একটা জায়গায় আপনি এমন একজন প্লেয়ারকে ইউজুয়ালি চাইবেন যার কিনা পাসিং অ্যাবিলিটি মানে আউটস্ট্যান্ডিং, এবং এই জায়গাটা ক্রুস প্রতিদিন প্রুভ করে আসছে। ওর অ্যাসিস্ট কয়টা, কি পাস কয়টা, আপনি এই স্ট্যাট গুনলে ভাই ইট ডাজন্ট মেক সেন্স অ্যাট অল। ওর হ্যাঁ এটা ঠিক যে ওর হচ্ছে লং বল দেওয়ার ক্ষমতা অনেক বেশি, বাট তার চেয়ে ও বড় রোলটা যেটা প্লে করে সেটা হচ্ছে পুরো গেম ম্যাচের মোমেন্টামটাকে কন্ট্রোল করা। এই জায়গাতে গত ম্যাচে আমার কাছে মনে হচ্ছিল যে ক্রুস ওয়াজ মানে হি শুড গেট মোর দ্যান 10, মানে আউট অফ 10, মানে ওর পাসিং বিশেষ করে হচ্ছে বনশেন গ্লাডব্যাক যে ম্যাচটা হারিয়েছে বেসিক্যালি কিন্তু আমাদের মিডফিল্ডের কাছে, এবং ওই মিডফিল্ডটাকেই হচ্ছে যখন ওরা প্রেস করতে গিয়েছিল এট সাম পয়েন্ট হচ্ছে ভাস্কেস যে ক্রসটা করলো সেক্ষেত্রে যতটুকু আমি আমার মনে পড়েছে পুরোপুরি আইসোলেটেড ছিল ভাস্কেস। তো এই সাকসেসটা কিন্তু পুরোপুরি আমাদের মিডফিল্ডার, এবং মোর স্পেসিফিক্যালি বললে মডরিচ অ্যান্ড ক্রুসের। তো ক্রুসের পারফরমেন্স নিয়ে অ্যাকচুয়ালি ভাই নতুন করে তো কিছু বলার নেই, জাস্ট গত ম্যাচের ব্যাপারে যদি আমি একটা কথাই বলি যে হি হি কমপ্লিটলি আউটপ্লেড মনশেন গ্লাডবাখ মিডফিল্ড ইন মাই ওয়ার্ডস।
আচ্ছা, আমরা পালন ভাইয়ের দিকে যাই, যে বেনজেমা নিয়ে কথা বলি। যে বেনজেমা অনেক দিন পর ইনজুরি থেকে ব্যাক করছে মোটামুটি, তো সে লাস্ট ম্যাচের আগে সেভিয়ার সাথে খেলছে, ওই ম্যাচে মোটামুটি দলের প্রয়োজনে সে ডিফেন্সিভ ওয়ার্ক রেট বেশি ছিল তার। আর মোশেন গ্ল্যাডবাখের সাথে সে তাকে বক্সের মধ্যে পাওয়া গেছে, আর রিয়ালেরও কিছুটা মনে হয় প্লেয়িং স্টাইল চেঞ্জ ছিল, যে বলটা উইং থেকে ক্রস যাবে এরকম, এবং সে টাইমলি সে বক্সের মধ্যে ছিল, কানেক্ট করতে পারছে বল। তো এটা এই রোলটা কি আজকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে চেঞ্জ হবে?
না, আমার মনে হয় আজকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তাকে অ্যাকচুয়ালি বক্সের আশেপাশে বেশি থাকতে হবে। এবং আমি একটা কথা যেটা বলি, যে মানে ওই বেনজেমা কারো সে মেসির মতো ডিপে খেলে এরকম কোনো প্রশংসা পাওয়ার জন্য ডিপে আইসা খেলে না, এটা ইটস এন এন্ড প্রোডাক্ট অফ হাউ রিয়াল মাদ্রিদ প্লেজ অ্যাজ এ টিম। ওইখানে বেনজেমাকে যখনই আমরা দেখি যে সে হাফ ওয়ে লাইনের নিচে এসে হয়তো অনেক সময় দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বল কালেক্ট করতেছে, ওইটা বিকজ আমাদের উইঙ্গাররা এফিসিয়েন্ট পজিশনে নাই, আমাদের উইঙ্গাররা এমন পজিশনে নাই যেখানে ক্রুস উইঙ্গারকে একটা ভিনিসিয়াসকে সহজে জায়গা মতো খুঁজে পাবে। তখন সেখান থেকে দেখা যায় যে বেনজেমাকে নিজে এসে আবার প্লেটা উপর দিকে বিল্ড আপ করতে হচ্ছে। দ্যাটস এন এন্ড প্রোডাক্ট অফ দ্যাট, যেটা আমরা সেভিয়ার সাথে দেখেছি যে সে তার অনেকবার করতে হয়েছে। কিন্তু like obviously Zidane and his staff worked well to lay out the tactics better against Mönchengladbach. Benzema ke oi din khub ekta beshi niche namte dekha jayni, kintu left e drift korte dekha geche onek bar. Karon again mane Benzema er moto senior ekta player jokhon dekhbe je Vinicius ke je kaaj ta korar jonno left wing e pathano hoyeche oitar kichui korte partechena, he will take it upon himself je okay you go to the center, tumi center ekta free jaygay jao, ami ekhan theke ball ber korar chesta kortechi. That's how a senior player works and that's how Benzema is working. So kintu amar ajke mone hoy amra jodi Mönchengladbach-এর ম্যাচ না, একেবারে অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট যেই ম্যাচটা হেরেছে লা লিগায়, সেই গত সিজনে বার্নাবুতে যে ম্যাচটা হেরেছে ওইটাই অ্যাথলেটিকো মাদ্রিদের লাস্ট লস ছিল, এরপরে আর তারা কোনো ম্যাচ হারেই নাই। সো ওই ম্যাচেও কিন্তু বেনজেমা এরকম, বেনজেমার বক্সের ভিতরে অনেকটা পোচিং ক্যাপাবিলিটির কারণে আমরা একটা গোল পাই। ইউজুয়ালি আমরা পোচিংটাকে বেনজেমার সাথে অ্যাসোসিয়েট করি না, ইজ মোর অফ আ প্লে মেকিং স্ট্রাইকার। কিন্তু আজকেও এগেইন লাইক সে Mönchengladbach এর সাথে যেই ধরনের পজিশনে ছিল, আমার মনে হয় আজকেও তার ওই ধরনের পজিশনে থাকাটা বেশি জরুরি, এবং ভিনিসিয়াস এর লেফট উইং আর একটু মনোযোগী হওয়াটা জরুরি যাতে বেনজেমার তার নিজের পজিশন ছেড়ে অন্য পজিশনে যে খেলা বিল্ড আপ করতে না হয়।
ওকে আচ্ছা, আমরা ইফাতের কাছে যাই, অ্যাটলেটিকো মাদ্রিদের স্কোয়াডটা দেখি আজকে আমরা। হ্যাঁ ওকে, আমরা দেখতেছি অ্যাটলেটিকো মাদ্রিদের ইলেভেনে আমাদের লা ফ্যাব্রিকার প্রোডাক্ট মার্কোস আলোনসো এবং হারমোসো দুজনই আছে। হারমোসো তো বেসিক্যালি অন্য টিমে সেল হয়েছে, ওখান থেকে সেল হয়েছে এরকম। সো মার্কোস আলোনসো মিনিট না পেয়ে চলে গেছে, সে রিসেন্টলি স্টেটমেন্টও দিছে যে সে যাওয়াটা তার জন্যই ভালো। এর বাইরে আমরা দেখতেছি বার্সার সুয়ারেজ আছে তাদের ওখানে, সে মানুষ ইনজুর্ড ছিল, কোভিড এ আক্রান্ত ছিল, সো এবং সে ফর্মে আছে, ফর্মে ছিল এবং আছে। তো আবার হোয়াও ফিলিক্সও আসলে খুব ইমপ্রুভ করছে তাদের ওখানে। ওভারঅল চিন্তা করলে তাদের যে টিম এটা বেসিক্যালি এই সিজনে খুবই ভালো পারফর্ম করতেছে। যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তারা টোটাল গোল কনসিড করছে দুইটা এ পর্যন্ত লা লিগাতে, যদিও চ্যাম্পিয়ন্স লিগে ওদের ফর্ম অত ভালো না, কারণ বায়ার্ন মিউনিখের সাথে চারটা খাইছে। তাও বায়ার্ন মিউনিখ তো বেস্ট টিম এখন সোজা কথায়, তো ওইটা বাদ দিলে লা লিগায় তাদের পারফরমেন্স নিয়ে তোমার কি মনে হয় রিফাত?
আচ্ছা, স্কোয়াডটা ফার্স্ট অফ অল স্কোয়াডটা খুবই প্রেডিক্টেড স্কোয়াড ছিল আই গেস, মানে কনসিডারিং অ্যাথলেটিকোস কারেন্ট কেমিস্ট্রি এরকমটাই হওয়ার কথা ছিল। তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানে আজকে ওরা যথেষ্ট ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলবে, কারণ হচ্ছে হারমোসোর ইনক্লুশন। ইউজুয়ালি দেখা যায় লেফট ব্যাক পজিশনে রেনান লোদি খেলে যে একটু অ্যাটাকিং মাইন্ডেড, বাট হারমোসো থাকার মানে হচ্ছে আজকে মানে যথেষ্ট ডিফেন্সিভলি খেলবে। Another point is, last match হচ্ছে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ভাস্কেজের ইনক্লুশন নিয়ে, যে আজকে মাদ্রিদ গোল পাওয়ার জন্য যেহেতু ভাস্কেজ আছে তার মানে হচ্ছে মাদ্রিদ পুরোপুরি ক্রস বেস খেলবে, এন্ড আমাদের দুইটা গোল দুইটাই কিন্তু ক্রস থেকে ছিল। এখন অ্যাথলেটিকো মাদ্রিদের সোফার লা লিগায় যেরকম ডিফেন্সিভ পারফরমেন্স, যে মানে আজকে বোধহয় ওদের 11th ম্যাচ, এর মধ্যে মাত্র দুইটা গোল কনসিড, এটা এবং আমাদের মানে মাদ্রিদের কারেন্ট সিচুয়েশন হচ্ছে মানে স্কোরিং এর দিক থেকেও বলা যায় টপ টিম গুলোর মধ্যে ওয়ার্স্ট। তো এখন আজকের ম্যাচ অ্যাথলেটিকো টাইপের ডিফেন্স ভাঙার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। মানে আমি আজকে খেলা দেখছিলাম অ্যাথলেটিকো মাদ্রিদের, যে ওদের ক্রস সেন্ট্রাল অ্যাটাক নাথিং ক্যান বিট দেম এক্সেপ্ট দ্য ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। তো এই ধরনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাস্কেজের যে ইনক্লুশনটা আজকের স্কোয়াডে, মানে আমি এটাকে হচ্ছে 10/10 মার্ক করব, কারণ মানে এই আমাদের মাদ্রিদে এই মুহূর্তে বলতে গেলে যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা বলি, একমাত্র মাদ্রিদ আজকে আছে যে কিনা সেই এইভাবে করে ডিফেন্সটা ভাঙার মতো অ্যাবিলিটি রাখে। অ্যাপার্ট ফ্রম দিস উই হ্যাভ টু ডিপেন্ড ফুললি অন ক্রস। আর এক্ষেত্রে একটু আগে প্রাঙ্গন ভাই যেটা বলছিলেন যে আজকে হচ্ছে একটু মানে বেনজেমাকে হচ্ছে গত ম্যাচের রোলেই দেখা যাবে, আই অলসো অ্যাগ্রি উইথ হিম যে আজকে হচ্ছে বিশেষ করে রাইট উইং থেকে প্রচুর পরিমাণ ক্রস আসবে, এন্ড অবভিয়াসলি হচ্ছে বেনজেমাকে সেটা কানেক্ট করতে হবে। তো আমাদের মাদ্রিদে যে এই মুহূর্তে ক্রসার বলতে একমাত্র এবং একমাত্র ভাস্কেজ আছে, এবং এটা খুবই মানে সিমিওনের মতো কোচের জন্য এটা খুবই প্রেডিক্টেবল। সো ইটস অবভিয়াস সে হচ্ছে রাইট, মানে ও মানে মাদ্রিদের রাইটিং মানে হচ্ছে ওদের লেফট সাইড, তো লেফট সাইডে এমন কাউকেই রাখবে যে কিনা ডিফেন্সিভলি খুব সলিড। সো এই সেন্সে অ্যাকচুয়ালি হারমোসের ইনক্লুশনটা বোঝাই যাচ্ছে যে আমাদেরকে নালিফাই করার জন্য হয়তো বা এটাই ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে। তো আমি আজকে মানে অ্যাথলেটিকোর ডিফেন্স যতটুকু দেখছি যে এভরিথিং মানে সোজা বাংলা বলতে সবকিছু হচ্ছে আমাদের রাইট সাইড দিয়েই করা লাগবে, যদি আমরা ওইখান দিয়ে কিছু করতে পারি তো পারলাম, আদারওয়াইজ ড্র শুড বি আওয়ার এক্সপেকটেশন।
ওকে, আই গেস ড্রটাও খারাপ রেজাল্ট হবে না যদি আমরা লিগ টেবিলের দিকে তাকাই, কারণ মাদ্রিদ সম্ভবত এখন, হ্যাঁ মাদ্রিদ এখন ফোর্থ, সম্ভবত ভিলারিয়াল তাদের ম্যাচটা খেলে ফেলাতে, সো 11 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে ফোর্থ, আবার অ্যাথলেটিকো আবার 1 ম্যাচ কম খেলে 26 পয়েন্ট নিয়ে ফার্স্ট। সো বেসিক্যালি মাদ্রিদের লিগ টাইটেলের থেকেও আমার মনে হয় যে তাদের টপ ফোরে থাকার জন্য হলেও এই ম্যাচটা না হারাটা গুরুত্বপূর্ণ বেশি।
আমি একটা বিষয় রবি ভাই এড করি, সেটা হচ্ছে যে অ্যাথলেটিকো এই মুহূর্তে মানে অ্যাথলেটিকো যে কোন লেভেলে আছে সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের মানে আর্চ রাইভালের কোচ মানে কারেন্ট সিটিং কোচ কোমানের যদি কথাটাই বলি, যে মানে আপনি কোন লেভেলে গিয়ে এক্সপেক্ট করতে পারেন যে মানে বার্সেলোনা কোচ বলবে যে আমি আজকে রিয়াল মাদ্রিদের পক্ষে, নিজেদের পারটা কোন জায়গায় নিয়ে গেছে যে বার্সেলোনা পর্যন্ত এখন রিয়াল মাদ্রিদের সাপোর্ট দিচ্ছে। এবং আমার মনে হয় যখন হচ্ছে মানে নেক্সট টাইম যখন হচ্ছে বার্সেলোনা অ্যাথলেটিকো খেলা হবে, মাদ্রিদ ফ্যানরাও বার্সাকেই সাপোর্ট দিবে।
দেখা যাক তখন কি হয়। আচ্ছা আমরা সাকিবের কাছে যাই। সাকিব তুমি মনে হয় মিউট করা নাকি? আচ্ছা ওকে ওকে। আচ্ছা আজকে আমাদের 11-এ তো ভিনিসিয়াস আছে, হ্যাঁ, সো ভিনিসিয়াসের একটা রেকর্ড হলো সে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে সম্ভবত হারে নাই। সো এই যে রিফাত যে বললো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর কথা, ভিনিসিয়াস থেকে তোমার আজকে এক্সপেকটেশন কেমন? আর হলো এখানে কি ভিনিসিয়াস এর জায়গায় উল্টা রদ্রিগোকে খেলানো কি উচিত ছিল কিনা?
ভিনিসিয়াস এর কাছ থেকে আমার এক্সপেকটেশন একটাই, ও বল নিয়ে দৌড় দিবে তারপর হারা যাবে, যেটা সচরাচর করে, সে দু চারটা স্টেপ ওভার দিবে, এদিক দিয়ে টানবে, টানে ভিতরে যাবে, সে কাটিং করবে কিনা নাকি ক্রস করবে এটা নিয়ে একটা সে মানে চিন্তাই মানে সে একটা ডিসিশনই নিতে পারবে না। এরপরে যেটা হবে মানে এরপরে যেটা হবে সেটা
হাসবে, বলটা হারানোর পর হাসে, তো
একটা থামস আপ দিতে পারে।
এখন বল সে উপর দিয়ে চাঁদে মারবে নাকি কাউকে পাস দিতে যাবে, গত ম্যাচে একটা যেটা হয়েছে যে ফাঁকায় ফাঁকায় তাকে বল দিছে, সে শুট না নিয়ে বেনজেমাকে পাস দিতে গিয়ে অপারেটরের কাছে বলে দিচ্ছে, মানে হাউ অন আর্থ মানে কেউ একজন কিভাবে ওই জায়গা থেকে শুট না করে থাকতে পারে, মানে এখানে তো মানে কি বলবো, এখানে যদি একটা ডিফেন্ডার যদি ওই জায়গায়
মেন্ডি ছাড়া মেন্ডি থাকলেও সেম কাজটা করতে, কারণ মেন্ডি আর ভিনিসিয়াস এর দুইজনের ডিসিশন মেকিং প্রচন্ড রকমের বাজে।
আচ্ছা
ভিনিসিয়াস এর কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করব করাও যাচ্ছে না, আর রড্রিগো থাকলে আই থিংক রড্রিগো বেটার একটা মানে কিছু হলেও ট্রাই করতো, কিছু হলেও করতে পারতো ভিনিসিয়াস এর থেকে বেটার। আর আরেকটা কোশ্চেন যেন কি ছিল আপনার ভাই?
ও আর ছিল না, তবে আরেকটা কোশ্চেন করব, সেটা হলো অ্যাথলেটিকো মাদ্রিদের এই যে 11, সেখানে মার্কোস অরেন্তে আর বোয়া ফেলিক্স এর পারফরমেন্স নিয়ে, এই লিগে তাদের পারফরমেন্স নিয়ে তোমার কি ধারণা, যে কেমন করছে বা তারা কি রকম থ্রেট আজকে, আর সাথে লুইস সুয়ারেজও আছে?
আজকে একটু আগে আর কি মাদ্রিদ বেতারের যে পডকাস্টটা সেটা দেখতেছিলাম, তো ওখানে আর কি বলা হচ্ছিল যে এরিক মোমস প্রবাবলি তিনি বলছিলেন যে লরেন্টেকে যতই পারফর্ম করতে দেখি ভালো ততই আমি হতাশ হয়ে যাচ্ছি, তো মানে আমরা যে এরকম একটা প্লেয়ারকে হারাইছি বা কোন একটা কারণে সে প্লেইং টাইম পাচ্ছে না অথবা এই টাইপের কিছু একটা কারণে হয়তো তাকে আমরা লুজ করছি, তো জিনিসটা আসলেই খুব বেশি ফ্রাস্ট্রেটিং যে সে এত ভালো পারফরমেন্স করতেছে। তো মানে আর আরেক দিক থেকে যদি ফেলিক্স এর কথা বলি, ফেলিক্স 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 এর যে পেস, ও এই ফরমেশনে লুইস সুয়ারেজের সাথে এই তার যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা তার পেসের কারণে অনেক অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। অ্যাথলেটিকোর যে প্লেইং স্টাইল, ওরা 4-4-2, মানে তারা অল টাইম 4-4-2 তেই খেলে। 4-4-2 তে যে আপনার ডিফেন্সিভ, তাদের ওয়ার্ক রেট, ডিফেন্সিভ ওয়ার্ক রেট অনেক সলিড। এরপরে যখন হুট করে তারা কাউন্টার দেয়, এই কাউন্টার অ্যাটাক গুলোতে ওয়াও ফেলিক্স এর আপনার পেসটা অনেক বেশি ইফেক্টিভ আর কি, যেটা আমার মনে হয়েছে। তো এই সিজন তারা ফেলিক্স আর সুয়ারেজ এর এই কম্বিনেশনের কারণে তারা বেশ ভালোই গোল স্কোরিং এর মধ্যে আছে, আর প্লাস ডিফেন্সিভলি তো সলিডই।
ওকে, আমরা প্রাঙ্গন ভাইয়ের কাছে ফেরত যাই, যে আমরা মার্কোস অ্যারন থেকে দেখতেছি সম্ভবত এটা স্প্যানিশ ফেডারেশনের একটা ইয়া ছিল, নোটিশ ছিল যে ইয়ারন থেকে স্ট্রাইকিং পজিশনে ট্রাই আউট করতে হবে। বেশ একটু একটু ওল্ড নিউজ তো, এবং সে তো এখন ফরওয়ার্ডে মোটামুটি যাচ্ছে। সো আজকে আমরা দেখতেছি তাকে সম্ভবত রাইট উইং এ খেলানো হবে। মানে সে কিরকম থ্রেট হতে পারে
এই নিউজটা নিয়ে আমার একটু মানে একটু ডাউট আছে, কারণ হচ্ছে মানে ডিয়েগো সিমোন ওরকম লোক না যে তারে কেউ একটা বলবে তোমার এই প্লেয়ারকে তুমি এইভাবে খেলাও ওইভাবে খেলাবে, ওর প্লেয়ারকে ওর মতো করে খেলাবে। আর হ্যাঁ, এগুলো হচ্ছে যেমন যে রিয়াল মাদ্রিদ সান্টোস কে বলছিল যে রড্রিগো কে রাইটে খেলাও, ওই রকম ভাবে হইতে পারে। বাট অ্যাটলেটিকো স্টিল মাদ্রিদ, মানে স্পেন এবং মাদ্রিদের বড় একটা ক্লাব, আমার মনে হয় না ওই ধরনের অথরিটি স্প্যানিশ ফেডারেশনের আছে যে অ্যাটলেটিকো কথা বলতে পারবে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই সিমিওনে যে ওকে পুরো দস্তুর একটা ফরওয়ার্ড বানায় ফেলছে, এটার সবচেয়ে হতাশাজনক দিক রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে সেটা হচ্ছে যে ওর ভার্সেটিলিটি। তার মানে হচ্ছে ওকে চাইলে যে কোনো, আপনি যখন একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে স্ট্রাইকার বানাইতে পারেন, তার মানে ওই প্লেয়ারকে যে কোনো কিছু বানানো পসিবল ছিল। সো আমরা আসলে এই যে এখন আমরা কাসেমিরোকে নিয়ে যে সাফারটা করতেছি, মার্কোস ইয়োরেন্তে ইজ এ ব্রিলিয়ান্ট প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার, মানে এরকম বাল্কি ফিজিকের একটা প্লেয়ারও কিভাবে এরকম প্রেস রেজিস্ট্যান্ট হয় ওটাও একটা রহস্য আসলে। সো ওর প্রেস রেজিস্ট্যান্সই তো আমরা ডেফিনেটলি মিস করতেছি, এবং অ্যাটাকে ও খুবই কনফিডেন্ট একটা প্লেয়ার, ওয়ান টাচে খুব ভালো খেলে। অবভিয়াসলি ওর সিমিওনে ওকে দিয়ে যে চেঞ্জটা করাইছে ওকে ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমাদের হতাশা বাড়াইছে যে ওর ভার্সেটিলিটিটা এখন অবশ্যই আমরা মিস করি, যে ওকে চাইলে হয়তো আমরাও অন্য যে কোনো রোলে কনভার্ট করতে পারতাম। একটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন অনেকে জিদানকে ফেডে ভালভার্ডের ইম্প্রুভমেন্টের জন্য কোনো ইয়ে দেয় না, ক্রেডিট দেয় না, সো দ্যাটস রং। জিদানের ফেডে ভালভার্ডের ইম্প্রুভমেন্টের উপরে বিশাল বড় ক্রেডিট আছে। ফেডে ভালভার্ডে যখন প্রথম টিমে ঢোকে, ও ইসকো যেরকম একটা পজিশনে খেলে, মোটামুটি ইসকো সেবায়াস এর মতো একটা পজিশনে খেলতো, ওইখান থেকে ওকে পুরো দস্তুর বক্স টু বক্স মিডফিল্ডার বানানোর ক্রেডিট 100% এর মধ্যে 100% এর পুরাটাই জিদানের। মানে এখানে 0.1% ও সোলারিকে দেওয়া যাবে না, লোপেতি গির তো এখানে কোনো মানে কাজই নেই। সো সোলারি যখন ওকে টিমে ঢুকাইছে, তখন সোলারি ওকে টিমে ঢুকাইছে সেবায়াসকে রিপ্লেস করতে, বা কোনো কোনো ম্যাচে ক্রুজ ইসকোকে রিপ্লেস করতে। বক্স টু বক্স মিডফিল্ডার ফেডে ভালভার্ডে হইতে পারে এটা সোলারি জানতো না। সো আমরা যদি আসলে জিদানকে নিয়ে আমাদের একটা পুরানো কমপ্লেন যে সে ইয়াং প্লেয়ার প্রমোট করতে পারে না, ফেডে ভালভার্ডে ইজ এ ব্রিলিয়ান্ট এক্সেপশন টু দ্যাট, যে ফেডে ভালভার্ডেকে বক্স টু বক্স মিডফিল্ডার বানানোর ক্রেডিট 100% এর পুরাটাই জিদানের। সো হু নোজ, প্রবাবলি যদি মার্কোস ইয়োরেন্তে একটা প্যারালাল ইউনিভার্সে আমাদের টিমে এখনো থাকতো, তখন হয়তো ইয়োরেন থেকেও জিদান অন্য একটা, হয়তো স্ট্রাইকিং পজিশনে না অ্যাথলেটিকো মাদ্রিদের মতো, হয়তো অন্য কোনো জায়গায় ওকে কনভার্ট করতে পারতো। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, হি ইজ গন এখন, মানে ওর খেলা দেখে কষ্ট পাইতে হবে এটাই আর কি।
ওকে, আচ্ছা আরেকটা এবার আমরা কমেন্টে যাব। এই কমেন্টের ব্যাপারে প্রাঙ্গন ভাই, মাহিন আদান বলছেন, পুটিং আরিবাস অন দা ফিল্ড ওয়াজ এ ডিরেক্ট মেসেজ ফর ইসকো দ্যাট হি গট আ হার্ড ওয়ার্ক হার্ড টু গেট গেম টাইম। আই থিঙ্ক ইফ ক্যাসে ডাজেন্ট কন্টিনিউ টু পারফর্ম লাইক হাউ হি ডিড ইন দ্য লাস্ট সিজন, জিদান মে স্টার্ট ব্লাঙ্কো।
এগেইন আমার মনে হয় ইসকো এখন হার্ডওয়ার্ক করে লাভ নেই, হিজ কমপ্লিটলি আ গন কেস। মানে ও এখন হার্ডওয়ার্ক করে যতদিন ওর ফর্ম রিকভার করবে এই সিজন শেষ হয়ে যাবে, এই সিজনে রিয়াল মাদ্রিদের খেলা শেষ হয়ে যাবে। সো অবভিয়াসলি ইট ওয়াজ এ মেসেজ যে জিদান এখন আর কাউন্ট করতেছে না ওদের উপর। যেমন হামেস রড্রিগেজ এর উপর মেসেজ জিদান সেই 2016 সালে দিয়ে রাখছিল, যখন ওকে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ও বেঞ্চ থেকে নামায়নি, দ্যাট ইউ ডোন্ট বিলং ইন মাই প্ল্যানস। সো এরপরে আমরা হামেস রড্রিগেজ এর জন্য খারাপ লাগছে বা যাই লাগছে যেটাই করছি না কেন, দ্যাটস লাইক সারপ্লাস টু রিকোয়ারমেন্টস। ইসকো এখন এরকম একটা সারপ্লাস টু রিকোয়ারমেন্ট প্লেয়ার হয়ে গেছে, এটা আরিবাসের এত ইম্পর্টেন্ট একটা ম্যাচে আরিবাসের সাবস্টিটিউশনটা ওইদিকে ইঙ্গিত দেয়। আরিবাসের ব্যাপারে ছোট্ট একটা কথা বলবো, এই ছেলেটা প্রেসের আন্ডারে ভালোই খেলে। আমি আগে ওর খেলা ওইভাবে কাস্টিয়ার খেলা টু বি অনেস্ট অথবা ইউথ টিমে ওর খেলা ওইভাবে এত মনোযোগ দিয়ে খেয়াল করিনি। সো আরিবাস ভালো ইনক্লুশন হইতে পারে। ব্ল্যাঙ্কোর ব্যাপারে আই হ্যাভ ডাউটস। আমার মনে হয় মানে ব্ল্যাঙ্কোর প্লেয়ারের ব্যাপারে ডাউটস না, ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, প্রবাবলি দ্য নেক্সট মার্কোস ইয়োরেন্তে, হু নোস। কিন্তু ওকে এখন টিমে ইনক্লুড করা হবে কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। এই কারণে যে ওকে জাস্ট ওই যে জাস্ট অপশন হিসাবে, অন্য প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে গেলে এক্সট্রা বডিজ লাগবে, ওই কারণে আমার মনে হয় ট্রেন করানো হয়েছিল। আই ডোন্ট থিঙ্ক জিদান ইজ রিয়েলি সিইং ব্ল্যাঙ্কোকে একটা অপশন হিসাবে এট দিস পয়েন্ট, কারণ কাসেমিরো এখনো ওই মার্সেলো ইস্কো লেভেলটায় পৌঁছায় যায়নি, যেখানে ওকে জাস্ট মানে স্টার্টিং ইলেভেন থেকে কমপ্লিটলি স্ক্র্যাপ করে দেওয়া হবে, দু একটা ম্যাচে মাঝে মাঝে নামানো হবে দুর্বল টিমের সাথে, ওইরকম পজিশনে কাসেমিরো এখন পর্যন্ত যায় নাই। অ্যান্ড বাট ইটস ইমিনেন্ট, মাহিনাদান যেটা বলছে ব্ল্যাঙ্কোকে টিম ইন্টিগ্রেট করা হোক বা না হোক, কাসেমিরো ওই ধরনের ডিরেকশনে আগাচ্ছে। রিয়াল মাদ্রিদ এখন যে ধরনের ট্যাকটিক্সে খেলে, কাসেমিরো উইল নট বি সুইটেবল ফর দিস টিম ফর ফর এ লং টাইম।
রবি ভাই আমি একটু অ্যাড করি প্রবীণ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আরিবাসের যে ইনক্লুশনের বিষয়টা। ফার্স্ট অফ অল দেখেন, ইস্কো নিয়ে যদি আমরা ডিসকাস করি, ওর কি অ্যাকচুয়ালি জিদানের সিগনেচার যে স্টাইল সেখানে কোনো প্লেস আছে? একটু দেখেন, ওর হচ্ছে ও ইউজুয়ালি হচ্ছে একটা অ্যাটাকিং মিডফিল্ডার, ঠিক আছে, যে কিনা হচ্ছে মানে ইউজুয়ালি দেখা যায় যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বা হচ্ছে ড্রিবল দিয়ে ও ডিফেন্স ভাঙার ট্রাই করে। বাট জিদানের ট্যাকটিক্সটা কি আসলে সেরকম? জিদান মেইনলি খেলা মানে ওর বলা যায় সিগনেচার ফরমেশনটা হয়ে গেছে এখন 4-3-3। এখানে অ্যাকচুয়ালি ইস্কো ঢুকতে পারতো তখনই যদি হচ্ছে ওর অ্যাটলিস্ট যদি কিছুটা পেস থাকতো যে উইং এ ওকে অকুপাই করা যাবে, বা হচ্ছে ও যদি মানে বল ক্যারিংটা যদি খুব ভালো মতো করতে পারতো, এখন দ্যাট উড বি অ্যানাদার ডিসকাশন। কিন্তু ইস্কো তার কোনোটাই এখন পারফর্ম করতে পারছে না। আমি তার ফিজিক্যাল সিচুয়েশনের কথা বাদ দিলাম, মানে আমাদের স্কোয়াডে হচ্ছে ইস্কোর কাছে যে এক্সপেকটেশন থাকার কথা, ও তো সেটা ফিল আপ করার মতো প্লেয়ার না। সো হোয়াই আর উই টকিং অ্যাবাউট ইস্কো অ্যাগেইন? কোনো মানে হয় না। আর একটা বিষয় হচ্ছে ব্ল্যাঙ্কোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্কো অবভিয়াসলি ওর বয়স যা, ওর কাছ থেকে হচ্ছে ক্যাজেমিরো টাইপের পারফরমেন্স আশা করাটা উচিত না। ও ডিফেন্সিভলি এখনো এতটা সলিড না। অ্যান্ড সেকেন্ডলি আপনি যদি খুব এক্সেপশনাল ট্যালেন্টের কথা বলেন, লাইক জেনারেশনাল ট্যালেন্ট, ব্ল্যাঙ্কো এখনো সেই লেভেলের প্লেয়ার, মানে ইনফ্যাক্ট সে ওই লেভেলের প্লেয়ারই না। লাইক আমি যদি হচ্ছে একটা আমাদের যে মেইন ডিমান্ড যেটা পাসিং এর যেটা, তো ব্ল্যাঙ্কো হ্যাঁ পাসিং ইটস গুড, কিন্তু ওর যদি আপনি লং বল দেখেন, সো ফার আমি যতটুকু দেখেছি ওর কিন্তু লং বলে এতটাও স্ট্রং প্লেয়ার না। সো ব্ল্যাঙ্কোর অ্যাকচুয়ালি বলা যে আমাদের স্কোয়াডে এখনো পর্যন্ত পারফর্ম করার মতো কোনো রোল নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ না, আমাদের মানে ফ্যান বেজের মানে কেন মনে হয় যে কাস্তিয়া কোচ আর হচ্ছে হেড কোচের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন নাই, কোনো ধরনের ফাইল চালাচালি নাই?
আর আরেকটা আরেকটা জিনিস আমি এখানে একটু ছোট করে যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা ব্ল্যাঙ্কোর কথা বলি যে ব্ল্যাঙ্কোকে লাগবেই, কামাভিঙ্গাকে লাগবেই, লালিগা আস্তে আস্তে প্রতিদিন আরো বেশি ফিজিক্যাল হচ্ছে। কামাভিঙ্গাকে মানে গেটাফের সাথে নামাই দিলে ওকে কোলে নিয়ে হাঁটবে গেটাফের প্লেয়াররা, কামাভিঙ্গার যে সাইজ মানে মানে যেরকম খেলুক না কেন, এই যে ইয়েকে ব্ল্যাঙ্কোকে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে নামাই ফেললে ওরে মেরে ফেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা, মানে ওর ওর যে ফিজিক্স। তো একটা প্লেয়ারের 17-18 বছরের প্লেয়ারটাকে তো ওর ওর বডিটাকেও তো ডেভেলপড হয়ে ওর ওরকম এক্সারসাইজ করে ওই লেভেলের প্রফেশনাল মানে টপ টিয়ার লেভেলে খেলার জন্য তো ওর ফিজিক্যাল লেভেলটা ওইরকম গ্রো করতে হবে। জাস্ট ট্যালেন্টের উপর বেস করে তো আসলে ফিজিক্যাল সাইডটাকে পুরোপুরি স্ক্র্যাপ করে আমরা ফার্স্ট টিমে মানে বাচ্চা ছেলেদেরকে নামাই দিতে পারবো না। রিয়াল মাদ্রিদের এই যে আমরা এই যে ভিনিসিয়াস রড্রিগো এদের নিয়ে আমরা যেরকম মানে অবসেসড হয়ে গেছি এদেরকে দেখার পর ইয়াং প্লেয়ারদের প্রতি, আমাদের আসলে ওই যে ওই 24-25, যেমন ওই যে আমি কিছুদিন আগে একটা লেখাতেই বলছি মাদ্রিদিস্তা বাংলাদেশে, যে রোনাল্ডো, হামেস রড্রিগেস আর বেল লাস্ট তিনটা গ্যালাকটিকো আসছে যখন ওদের বয়স ছিল 24। তো আমার মনে হয় রিয়াল মাদ্রিদের আস্তে আস্তে ওই এজ গ্রুপটার দিকে ফিরে যাওয়ার মানে সময় এসে গেছে আবার, কারণ এই 17-18-19 বছরের ছেলেদের ওই ফিজিক্যাল এবিলিটিটাই তো নাই।
রাইট,
সামেদুর রহিম ভাই জিজ্ঞেস করছে আজকে কি রদ্রিগো না সরি ওডেগার্ড কে নামানোর কোনো চান্স আছে? না, ওডেগার্ড তো ইনজুরড। সো রিফাত তোমাকে স্যার একবার যাই, যে ওডেগার্ড অ্যাকচুয়ালি মাদ্রিদে এবার কি রকম ইম্প্যাক্ট রাখতে পারবে, কারণ সে তো মোটামুটি রেগুলারই ইনজুরড হচ্ছে, আবার তার মেন্টালিটিও কিন্তু দেখতে হবে যে তার মেন্টালিটি খুবই ভালো, যে সে টিমে আসতে চায়, টিমে সব অবস্টাকল পার করে সে আসতে চায়। তো এটা নিয়ে কি মনে হয় যে ওডেগার্ডের ইমপ্যাক্ট কিরকম হবে?
আচ্ছা, তো আমার মনে হয় বাংলাদেশে আমরা আমরা সবাই হচ্ছে কম বেশি রাস্তার মধ্যে হচ্ছে ওই আখের রস খাইছি, তো ওই আখের রসের মেশিনের মধ্যে যেটা দেখা যায় যে একেবারে চিপে হচ্ছে মানে লাস্ট ড্রপ অফ জুস হচ্ছে এখান থেকে বের করে নেয়। সোসিয়েদাদ হচ্ছে গত সিজনে ঠিক এই কাজটাই আমার কাছে মনে হচ্ছে করেছিল ওডেগার্ডের সাথে, যে জাস্ট মানে ইউসিএল এ কোয়ালিফাই করার জন্য ওর উপর দিয়ে মানে টানা ম্যাচের পর ম্যাচ খেলিয়ে গেছে খেলিয়ে গেছে, এবং প্রায় ম্যাচে দেখা গেছে যে ও ম্যাচ শেষ মানে জাস্ট বেঞ্চে বসে আইস ব্যাগ পায়ে নিয়ে বসে আছে। তো মানে এইরকম একটা প্লেয়ারকে ও কোন রকম রেস্ট সোসিয়েদাদ দেয়নি, এবং আমি জানি না রিয়াল মাদ্রিদের অ্যাকচুয়ালি লোন প্লেয়ারদের প্রতি হচ্ছে এই লোন প্লেয়ার, একটা প্লেয়ার যখন লোনে থাকে তখন হচ্ছে খবরদারিটা করা যায় কিনা যে এই প্লেয়ারকে এভাবে চিপতেছেন কেন,
যাওয়ার তো কথা।
হ্যাঁ যাই হোক, তো ওডেগার্ডের যে ইঞ্জুরি এটা কিন্তু আগে থেকেই জানা ছিল, এইরকম একটা ইঞ্জুরি নিয়ে যেটা হচ্ছে মানে আই মিন অনেক ক্ষেত্রে ক্যারিয়ার খাতিও হয়ে আসতে পারে, ওই নি ইঞ্জুরি থেকে এভাবে করে যে সোসিয়েদাদ ওদেরকে মানে সবটা বের করে নিছে এরপরে ওই ইঞ্জুরি প্রোন হয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন এই ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করার ছিল হচ্ছে মেডিকেল টিমের, যে এই প্লেয়ারটাকে কোনোভাবে হচ্ছে লাগলে আমি 6 মাস রেস্ট দিয়ে ওকে ফুল সুইং এ হচ্ছে আবার ফিরিয়ে নিয়ে আসবো, যদিও এই ধরনের ইঞ্জুরিতে সেটা খুবই রেয়ার কেস, বাট আমাদের মানে মেডিকেল টিম নিয়ে অ্যাকচুয়ালি আর নতুন করে কিছু করবো না, মানে ইট ইজ হোয়াট ইট ইজ, এটা নিয়ে আর কোনো কথা নেই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ওডেগার্ডের ডেডিকেশন বা ওর ক্যাপাসিটি নিয়ে কোনো সমস্যা নেই, বাট মানে ওডেগার্ডের যে ইঞ্জুরি এবং মাদ্রিদের যে মেডিকেল বোর্ড এই ধরনের কেস ঘটতেই থাকবে। সো এখন এটার একমাত্র কিউর হতে পারে ওডেগার্ডকে যদি মানে ডেডিকেটেডলি ওর জন্য যদি কোনো একটা কেয়ারের ব্যবস্থা করা যায় যে ওর কোনোভাবে যে রিকভার করা যায় কিনা, অ্যান্ড আই থিঙ্ক মাদ্রিদ শুড লুক ফর ইট, কারণ এখন আমাদের যে জেনারেশনটা গ্রো করছে এটার মধ্যে সবচেয়ে প্রমিসিং প্লেয়ার হচ্ছে ওডেগার্ড, নো ডাউট অ্যাবাউট দিস, এবং বিশেষ করে হচ্ছে আজকে যেরকম ডিফেন্স লাইক অ্যাথলেটিকো টাইপের ডিফেন্স এ ভাঙার জন্য কিন্তু ওডেগার্ড ছাড়া কোনো গতি নেই, সো ডেফিনেটলি উই আর গোনা মিস হিম ইন দিস ম্যাচ, এবং এই এইরকম ম্যাচগুলোর কথা চিন্তা করে হলেও মাদ্রিদের উচিত একটা প্রয়োজনের ব্রেক নিয়ে হলেও ওডেগার্ডের একটা ফুল রিকভারির ব্যবস্থা করা।
আচ্ছা আমরা সাকিফের কাছে যাই, একটা কমেন্ট দিই। আচ্ছা কমেন্টের আগে সেম কোশ্চেন সাকিফ, ওডেগার্ডের ব্যাপারে কি মনে হয় যে তার ইম্প্যাক্ট কিরকম হতে পারে তার ইনজুরির ব্যাপার?
আচ্ছা লাস্ট সিজন ওডেগার্ড ওয়াজ লাইক দ্য মেইন ম্যান ফর রিয়াল সোসিয়েটেড, ওডেগার্ড যে পরিমাণ চান্স ক্রিয়েট করছে সোসিয়েটেডে মানে বাকি সব প্লেয়ার মিলে এত করছে কিনা মানে আই ডোন্ট নো, সো এই এত ক্রুশাল একটা পারফরমেন্স এর পর ওই সিজনে পরে জিদান আর কি নিজে থেকে একটা ডিসিশন নিছে যে ওডেগার্ড কে মাদ্রিদের স্কোয়াডে আবার ব্যাক করাবে লোন থেকে, যদিও আরো এক সিজন বাড়ানোর কথা ছিল লোনটা, তার আগেই জিদান রিকল করলো ওডেগার্ড কে, সো ন্যাচারালি জিদান যেহেতু রিকল করছে তো তার ডেফিনেটলি কোনো প্ল্যান আছে ওডেগার্ড কে নিয়ে, সে খেলাবেই তাকে, এখন সে কিভাবে খেলাবে, ওডেগার্ড কে রেগুলার স্টার্টার হিসেবে খেলাবে নাকি কিছু মিনিট দিয়ে দিয়ে তাকে তার তাকে ইমপ্রুভ করবে প্লাস তার কাছ থেকে আউটকামস বের করে নিবে, এই জিনিসটা যখনই সে করা শুরু করলো তার মাঝখানে হঠাৎ করে ওডেগার্ড এখন মানে ইনজুর্ড হয়ে পড়লো, তো ওই জিনিসটা আর কি আমরা দেখতে পারতেছি না যে আসলে জিদান যেটা চাইছিল সেটা ওডেগার্ড থেকে সে করতে পারতেছে কিনা। আই হোপ ওডেগার্ড ইনজুরি থেকে ব্যাক করুক, অনেক মানে তাকে নিয়ে অনেক বেশি প্ল্যান আছে, তাকে নিয়ে জিদান যেভাবে আর কি টিম সাথে সাজাতে চায়, শুধুমাত্র ওডেগার্ডের কারণে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ম্যাচে আমরা 4-4-2 যে ডায়মন্ড পজিশন এই পজিশনটাতে খেলি, কারণ হচ্ছে ওডেগার্ড ডিরেক্ট প্লে করতে পারে, ডিরেক্ট প্লে যে এই এটা এটা হচ্ছে একমাত্র ওডেগার্ড ছাড়া আপাতত স্কোয়াডে তেমন কেউ করতে পারতেছে না, সো এই এই প্লেটার জন্য সে কতটা মানে মাদ্রিদের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে সেটা আই থিঙ্ক সিজন শেষ পর্যন্ত যদি সে পারফর্ম করতে পারে আমাদের জন্য ইনজুরি থেকে ব্যাক করার পর তাহলে আই হোপ আমরা দেখতে পারবো এই ব্যাপারটা।
ওকে আচ্ছা স্কোয়াড নিয়ে আরেকটা প্রশ্ন সাকিবের কাছে, সেটা হলো আমরা দেখছি রামোসের ইনজুরির পরে ভার্নের সাথে নাচো টিম আপ করছে, সো আমাদের যে আরেকজন সেন্টার ব্যাক আছে মিলিতাও সে বেসিক্যালি নাচোর এই পারফরমেন্স এর পরে সে ফোর্থ সিবি হয়ে গেছে, ফোর্থ চয়েস সিবি, তো মিলিতাও এর ফিউচারটা তাহলে কি হবে মাদ্রিদের হয়ে?
মিলিটাও মিলিটাওকে কিন্তু লাস্ট সিজনে অনেক বেশি টাইম দেওয়া হয়েছিল, সে যখনই আর কি জিদান প্ল্যান বি ট্রাই করতে চাইছে, বা সে মানে যখন মানে সে নর্মালি যেটা করে আর কি, যে সেকেন্ড একটা স্কোয়াড ক্রিয়েট করে রাখে, সে খুব বেশি সুইচ করে এবং মানে সবাইকে ট্রাই করতে থাকে। তো মিলিটাওকে অনেকবার ট্রাই করা হয়েছিল, কিন্তু আপ টু দা মার্ক সে পারফরমেন্স দিতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু ম্যাচ সে অনেক ভালো খেলছে, অনেক ভালো বলতে খুব যে বেশি আহামরি কিছু খেলছে তা না, সে আর কি মোটামুটি আর কি যতটুকু খেলা দরকার সে খেলছে। তো এরপরে যেটা হচ্ছে এই সিজনে, এই সিজনে এখন পর্যন্ত আই থিংক মিলিটাও সেরকম কোনো পারফরমেন্স দিতে পারেনি। আর র্যামোস র্যামোস ভারানি মোস্ট অফ দ্য ম্যাচ খেলছে। এরপরে জিদান যেটা দেখছে যে যেহেতু মিলিটাও থেকে সে ওই রকম আর কি 100% আউটপুট পাচ্ছে না, যেটা যেটা হয়তো চিন্তা করছিল, নাচো যেহেতু আছে টিমে, নাচোকে দিয়ে ট্রাই করা যেতে পারে। নাচো নাচোকে ট্রাই করার পর নাচো ডেফিনেটলি দুইটা তিনটা ম্যাচ আমাদেরকে যেরকম ব্যাকআপ দিছে উইদাউট র্যামোস, মানে এটা ডেফিনেটলি প্রশংসার দাবি দাবিদার। সো মেডিকালকে ফিউচারে কি করা হবে এটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন আছে, দেখা যাক মিলিটাওয়ের ফিউচারটা মাদ্রিদে, সে মাদ্রিদে আরো স্টে করতে পারে কিনা কয়েক সিজন, নাকি তাকে লোনে পাঠিয়ে দেওয়া হবে অথবা কোন ট্রান্সফার করা হবে, লেটস সি।
ওকে, আচ্ছা
একটা বিষয় একটু অ্যাড করে দিই ভাই, একটু ইন্টারাপ্ট করে জানি, সেটা হচ্ছে যে এই মিলিটাও নিয়ে হচ্ছে যে ডিসকাশনটা হচ্ছে, দেখেন মিলিটাও যখন এর আগে যে ক্লাবে ছিল ও কিন্তু হচ্ছে রাইট সেন্টার ব্যাক বা রাইট ব্যাক হিসেবে খেলতো, ওর মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা আছে যে ও প্রায়শই হচ্ছে আমাদের রাইট সাইডে শিফট করে দেয়। ভারানেও কিন্তু ঠিক সেম রোলটাতে খেলে। সো যখন হচ্ছে দেখা যায় যে দুইজন প্লেয়ার কনসিস্টেন্ট, মানে ওদের মধ্যে দেখা যায় এই কেমিস্ট্রিটা গড়ে ওঠে না, যেহেতু দুজন সেম টেন্ডেন্সি শো করে। র্যামোস দেখেন আমাদের হচ্ছে ইউজুয়াল ফরমেশনে কিন্তু ও একটু লেফট সাইডে খেলে, এবং নাচো যেহেতু হচ্ছে ও মানে লেফট ফুটেড, সো ও ন্যাচারালি হচ্ছে লেফট সাইডটা কাভার করার মতো অ্যাবিলিটি বেশি রাখে। সো যখন হচ্ছে র্যামোস থাকবে না ডেফিনেটলি, মানে এটা হচ্ছে মানে কেমিস্ট্রির জন্য হিসাব করলে নাচো ছাড়া অ্যাকচুয়ালি কেমিস্ট্রি জমার কথা না। ঠিক সেম ভাবে যদি কখনো হচ্ছে ভারানে ইনজুরি থাকে, আই উড গো ফর মিলিটাও, কারণ ও হচ্ছে রাইট সাইডটা কভার করার মতো টেন্ডেন্সি রাখে, এন্ড আই আই থিঙ্ক জিদান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডস বেটার দ্যান মি।
ওকে, আচ্ছা ছোট্ট করে প্রাঙ্গন ভাইয়ের কাছে জানতে চাইবো, সেটা হলো অড্রিওজোলার অ্যাকচুয়ালি ফিউচার কি হবে? অড্রিওজোলার তো লং টার্ম ইনজুরি থেকে আসছে, কিন্তু সে অ্যাকচুয়ালি জিদানের প্ল্যানে যদুর খেললো তাতে তো সে ম্যাচ করতে আসলে পারতেছে না, আবার ইনজুরিরও ব্যাপার স্যাপার আছে, তাহলে সে আসলে তার ফিউচার নিয়ে আসলে কি হবে রিয়াল মাদ্রিদে এসে তার ইম্প্যাক্ট?
একদম পত্রপাঠ বিদায় সামারে, মানে কোনো হিসাব ছাড়া। কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে টিমের যে স্ট্রাকচার, সেখানে লুকাস ভাসকেজ এই সিজনে যে খেলাটা খেলছে, আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমাদেরকে এটা রেসপেক্ট করতে হবে, এবং সে জিদানের ট্রাস্টের যে অ্যান্সারটা দিছে, এই অ্যান্সারটা আমাদেরও লুকাস ভাসকেজকে দিতে হবে, যে নেক্সট সিজনে যদি নতুন রাইট ব্যাক নাও আসে তুমি কারভাহালের পারমানেন্ট ব্যাকআপ। কারণ লুকাস ভাসকেজ হ্যাজ ডান এ ফিনোমিনাল জব, যেটা অদ্রিওজোলা ওর পুরো রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে ওই লোপেতেগি সোলারি জিদান তিনজনের আন্ডারে যা ম্যাচ খেলছে তিনজনের আন্ডারে ওরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে নাই। ইটস আনফরচুনেট, কারণ যখন অদ্রিওজোলা আসে তখন ও স্পেনের বেস্ট ইয়াং রাইট ব্যাক ছিল, ওর সোসিয়েদাদের খেলা ও আমাদেরও মানে বেশ কয়েকটা ম্যাচে ওর ওর অ্যাসিস্টে আমরা হারছি, এরকম ম্যাচও মনে হয় আছে। সো ও যখন সোসিয়েদাদে ছিল, সো আনফরচুনেটলি প্লেয়ারটা সেম ফর্মটা রিয়াল মাদ্রিদে এসে কন্টিনিউ করতে পারে নাই। বাট এখন আমাদেরও লাইক শুধু শুধু বসায় রেখে একটা রাইট ব্যাককে বেতন দেওয়ার কোনো মানে হয় না, আমার মনে হয় ওকে সামারে ডেফিনেটলি অফলোড করা উচিত। সাথে এটার সাথে কিছু অ্যাড করে যদি আরেকটা ইউটিলিটি সেন্টার ব্যাক অ্যাড করা যায়, অথবা রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে পারে এরকম একটা ইউটিলিটি প্লেয়ার অ্যাড করা যায় কারভাহালের ব্যাকআপের জন্য, যখন লুকাস খেললো তখন লুকাস খেললো, অথবা লুকাস যদি অন্য পজিশনে খেলে তখন ওই ওই প্লেয়ারটা কারভাহালকে ব্যাকআপ দিলে আমার মনে হয় ওইটা বেটার অপশন হবে। আমি এই মুহূর্তে টু বি অনেস্ট অ্যাগেইন ওর যে ফিজিক, অদ্রিওজোলার ফিজিকটাও যেরকম, ওইটাও আসলে রিয়াল মাদ্রিদের এখন যে ধরনের রিকোয়ারমেন্ট টিমে ওই ধরনের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না, বিশেষ করে ডিফেন্সিভ প্লেয়ারদের জন্য। সো ইটস আনফরচুনেট, আমার মনে হয় হিজ রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শুড কাম টু অ্যান এন্ড নেক্সট সামার।
ওকে, আরেকটা প্রশ্ন, এটা হলো 30 সেকেন্ডের জন্য, সেটা হচ্ছে থর্সেন ওয়ার্ল্ড কাপ উইনিং পগবা হু ইজ জাস্ট 27 ইয়ার ওল্ড ফর 45 মিলিয়ন। ওকে, পগবা 45 মিলিয়নে যদি পাওয়া যায়, ওয়াসিফ রহমানের প্রশ্ন,
পগবাকে 45 মিনিটে না, পগবার আমি কিছুদিন আগেও বলছি জিদান আমাদের আমাদের জীবদ্দশায় দেখা রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা কোচ, মানে শুধু স্ট্যাটস এর ভিত্তিতে না, ম্যান ম্যানেজমেন্ট বলি যা কিছু বলি, আমাদের জীবদ্দশায় দেখা, আমি ট্যাকটিশিয়ান জিদানের দিকে যাব না, ওভারঅল ওর যে পারফরমেন্স, মানে আমাদেরকে থ্রিপিট জিতে দেখাইছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই কোচ একটা প্লেয়ারকে চাইছে, ও ওয়ার্ল্ড কাপ না, পগবা যদি ওর ক্যারিয়ারে জীবনে একটা ট্রফিও জিতে না থাকে ওর ক্যারিয়ারের পিছনে, এরপরেও যা জিদান চাইছে এটার জন্য আমাদের জিদানকে এনে দেওয়া দরকার ছিল। এখন পগবা ড্যাব দেয়, পগবা অভদ্র না ওর এজেন্ট অভদ্র, এগুলো কিচ্ছু রেলেভেন্ট হওয়া উচিত না। জিদান কোন প্লেয়ারকে পগবার মতো করে চায় নাই, এই একটা প্লেয়ারই, একটা লোক তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেওয়ার পর যখন যদি আপনারে বলে পেলেকে সাইন করাইতে, আপনি পেলেকেও আপনার সাইন করানোর চেষ্টা, মানে রিটায়ারমেন্ট ভেঙে পেলেকে নিয়ে আসার চেষ্টা করা উচিত। বাট সেক্ষেত্রে আমরা পগবাকে সেই 2016 সাল থেকে এখন পর্যন্ত, মানে 2016 সাল থেকে জিদানের ইন্টারেস্ট ছিল, বাট সে বেসিক্যালি 2018-র পর আরো, মানে 17-র দিকে আমার মনে হয় খুব বেশি ইন্টারেস্ট ছিল, 18-তে তো জিদান আবার চলেই গেল। বাট মানে পগবার রিগার্ডলেস অফ হোয়াট পগবা হ্যাজ ডান ইন দ্য পাস্ট, ওগুলো কোনো কিছু চিন্তা না করে আমার মনে হয় শুধু জিদান চাইছে এই কারণে পগবাকে এনে দেওয়া উচিত।
ওকে আচ্ছা, এই
এক মিনোরাইওলা ফ্যাক্ট।
আরেকটা ব্যাপার হলো, একটু আগে বলছিলেন যে লুকাস ভাস্কেস কে পার্মানেন্টলি ব্যাকআপ বানানোর কথা, কেমন হয়? হ্যাঁ, তো ভাস্কেস এর তো এই সিজনে লাস্ট, ওর কন্ট্রাক্ট শেষ, সো তার কন্ট্রাক্ট কি রিনিউ করা দরকার তাহলে?
অবশ্যই তার কন্ট্রাক্ট রিনিউ করা দরকার, কারণ আমি একটা কথা বলি, লুকাস ভাস্কেস কে বেচে আমরা এমবাপ্পেকে কিনতে পারবো না, ও এত টাকা বেতন নেয় না। লুকাস ভাস্কেস কে বিক্রি করে আমরা হেলানকে কিনতে পারবো না, মানে লুকাস ভাস্কেস টিমে থাকলে এটা টিমের ওয়ে স্ট্রাকচারে কেউ জানবেই না যে লুকাস ভাস্কেস এর মতো একটা প্লেয়ার বেতন নিচ্ছে, ওই রকম স্যালারি পায় রিয়াল মাদ্রিদে। সো ওর কন্ট্রাক্ট অবশ্যই, এবং এই ধরনের ইউটিলিটি প্লেয়ার দেখো সব টিমে একটা করে আছে, সেই মরিনহোর টাইমে আলটিন টপ ছিল, এসিএন ছিল কিছুদিন আমাদের আমাদের টিমে, আরবেলোয়াকে আমরা সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক সব জায়গায় খেলাইতাম, এখন যেরকম নাচোকে খেলাই। সো এরকম ইউটিলিটি দু একটা প্লেয়ার আসলে টিমে লাগবেই, এবং সেই প্লেয়ারটা যদি কারেন্ট লুকাস ভাস্কেস যে ফর্মে আছে সেই ফর্ম কনসিস্টেন্টলি ধরে রাখতে পারে, অ্যাবসলিউটলি ওর কন্ট্রাক্ট রিনিউ করা উচিত।
ওকে আচ্ছা, আমরা রিফাতের কাছে যাই, আমরা শো এর শেষ দিকে, সো প্রেডিকশন দিয়ে শেষ করব। তো আজকের ম্যাচের প্রেডিকশন কি মনে হয়?
আই উইল গো ফর নীল নীল, যদিও চাইবো মাদ্রিদ একটা গোল করে জিতুক, বাট নীল নীল।
ওকে আচ্ছা, আবার আমরা ফেরত আসি প্রাঙ্গন ভাইয়ের কাছে।
আমি তো লাইক আমি তো প্রেডিকশন দেই না, সো সরি, আই এম সরি, আমি সাকিবের কাছে চলে যাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটা ইয়া, সেটা হলো আপনি কি ভিনিসিয়াস থেকে আজকে কিছু এক্সপেক্ট করছেন?
ভিনিসিয়াস এর কাছ থেকে মানে ও কিছু একটা করবে, ভালো করুক বা খারাপ করুক করবে কিছু একটা, অবশ্যই ওর কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করতেছি, এখন সেটা ভালো না খারাপ ওইটা জানি না।
আচ্ছা ঠিক আছে, ওকে সাকিব তোমার প্রেডিকশনটা বলো।
I think খুব বেশি হলে 1-0,
এটা তো এক্সপেকটেশন, প্রেডিকশন নাকি?
এটা এক্সপেকটেশন, এটা প্রেডিকশন, লেটস সি।
ওকে আমার প্রেডিকশন হলো, হ্যাঁ আমার প্রেডিকশন হলো 1-1 ড্র হবে।
ওকে
তো দেখা যাক কি হয় এই আর। ঠিক আছে, তাহলে আজকে পডকাস্টটা শেষ হোক, খেলা একটু পর শুরু হয়ে যাবে এখনই পর।
ওকে অলরাইট এভরিওয়ান, থ্যাঙ্কস, আলা মাদ্রিদ,
লেটস গো, লাক ফর আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ।